আমাদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা আমাদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা 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 আমাদের সাহাবা নবী চাঁদ হলেন তারকা সাহাবা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبيك الله وعلى اليك واصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মহরমুল হারামের ট্রান্সমিশন নিয়ে, যার নাম ফৈজানে সাহাবা ও আহলে বাইত, যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। দরুদে পাকের ফজিলত দিয়ে শুরু করছি। নবিয়ে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর সারাদিনে হাজার বার দরুদে পাক পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না জান্নাতে তার ঠিকানা দেখে না নেয়। সুবহানাল্লাহ, বড়ই ফজিলতওয়ালা একটি আমল দরুদে পাক। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পড়ার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সলাতাম ওয়া সালামান আলাইকা সৈয়দি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, স্ক্রিনে দেখেই নিয়েছেন আজকে আমাদের সাথে যারা অতিথি হিসেবে উপস্থিত হয়েছে। আমার ডান দিকে আছে মাশাআল্লাহ মুবাল্লিগা দাওয়াত ইসলামী হাসান মাদানী আত্তারি, কেমন আছেন?
আলহামদুলিল্লাহ আলা
কুল্লি হাল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খোশ আমদেদ, আপনাকে সুস্বাগতম। এবং ওনার পাশে আছেন আমাদের সাদ্দাম আত্তারি ভাই, কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকেও খোশ আমদেদ, সুস্বাগতম। আমার উল্টো দিকে আছে আমাদের মাশাআল্লাহ শাহিদ আত্তারি ভাই, কেমন আছেন হুজুর?
আলহামদুলিল্লাহ রাব্বিল
আলামিন, মাশাআল্লাহুল কারীম। দর্শকবৃন্দ, আজকে আমরা বিষয় রেখেছি খুবই চমৎকার বিষয়, আর তা হচ্ছে ফাজাইলে সাহাবা, সাহাবিদের ফজিলত। সুবহানাল্লাহ, আমরা ধাপে ধাপে খোলাফায়ে রাশিদিনদের অন্তর্ভুক্ত যারা ছিলেন সেই মহান চারজন সাহাবিদের আলোচনা করার চেষ্টা করেছি। তো আজকে ইনশাআল্লাহুল করিম বাকি সাহাবিদেরকে আমরা হাইলাইট করার চেষ্টা করব। কিছু উল্লেখযোগ্য সাহাবি যেমন মুয়াজ্জিনে রাসূল বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এছাড়া আরও অনেক সাহাবি ছিল। তো সাহাবিদের একটু আলোচনা করার চেষ্টা করবে এবং সাহাবি কারা, হ্যাঁ সাহাবি কারা, কোরআনে পাক থেকে ইনশাআল্লাহ আমরা শুনব যে সাহাবি কাদেরকে বলা হয়, এবং নবীর সকল সাহাবি জান্নাতি জান্নাতি, এটা ইনশাআল্লাহ আমরা আজকের এই অনুষ্ঠান থেকে শেখার চেষ্টা করব, অন্তরে ধারণ করার চেষ্টা করব এবং মানারও চেষ্টা করব। আসুন দেরি না করে আমাদের সাদ্দাম ভাই থেকে একটি কালাম শুনে আসি, এরপর ইনশাআল্লাহ আজকের যে বিষয় সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। জি হুজুর।
كشف الدجى بجماله حسنت جميع اتصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنات جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله কি যে মহান তোমার দরবার রসুলে আরবী কি যে মহান তোমার দরবার রসুলে আরবি তোমার দরবার দয়ার ভণ্ডার রসুলে আরবি অসহায়দের তুমি সহায় রসুলে আরবি অসহায়দের তুমি সহায় রসুলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার দুঃখীদের প্রতি তুমি উদার রসুলে আরবি ওয়াহ ক্যা জাদু করম হ্যায় শাহে বাতহা তেরা নহীঁ সুনতা দুঃখীদের প্রতি তুমি উদার রসুলে আরবি কি যে মহান তোমার দরবার রসুলে আরবি দুজাহানের তুমি বাদশাহ রসুলে আরবি দু জাহানের তুমি বাদশাহ রসুলে আরবি তুমি নবীদের সরদার রসুলে আরবি তুমি নবীদের সরদার রসুলে আরবি কি যে মহান তোমার দরবার রসুলে আরবি অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসিব রজায় অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসিব রজায় দিও মোরে তোমার দিদার দিও মোরে তোমার দিদার রসুলে আরবি শূন্য হাতে ফিরেন কেউ তোমার দরবার হতে ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ শূন্য হাতে ফিরেন কেউ কতই মহান কতই মহান তোমার দরবার রসুলে আরবি কতই মহান তোমার দরবার রসুলে আরবি কি যে মহান তোমার দরবার রসুলে
আসলেই অপরূপ সৌন্দর্যের শহর হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। আমার প্রিয় রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার, যে গিয়েছে সে মুগ্ধ হয়েছে, শুধু মুগ্ধই হয়নি ওনার প্রেমে বিভোর হয়েছে এবং যখন বিচ্ছেদের সময় আসে তখন ক্রন্দনও করেছে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের হাজরি নসিব করুক, যারা একবার গিয়েছে বার বার যাওয়ার সেই তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত। আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি ফাজাইল এ সাহাবা, যেটা বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং যা আমাদের জন্য জানা অতীব জরুরি। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শিশুদেরকে, মুসলমানদেরকে নসিহত করতে গিয়ে বলেছে যে তোমরা তোমাদের শিশুদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও। তন্মধ্যে একটি ছিল যে আমার পবিত্র আহলে বাইতের শিক্ষা, এবং আহলে বাইত এবং সাহাবা ওতপ্রোতভাবে জড়িত। এমন নয় যে আহলে বাইতকে অতি মহব্বত করব আর সাহাবিদেরকে ছেড়ে দিব, সাহাবিদেরকে অতি মহব্বত করব আহলে বাইতকে ছেড়ে দিব, এমনটাও নয়। তো ইনশাআল্লাহুল করিম ফাজাইলে সাহাবার উপর আজকে আলোচনা হবে। শুরুতে আমি শাহিদ ভাইয়ের কাছে যাব। মাশাআল্লাহ। তো সাহাবি কাদেরকে বলা হয়, সাহাবি কাদেরকে বলা হয় এবং কোরআনে পাকে এ ব্যাপারে কোনো ইরশাদাত এসেছে কি না? এরপর যদি আমরা দেখি যে সাহাবাদেরকে আল্লাহ পাক নিজেই সিদ্দিকিন, সোহাদা, সলিহীন, তো এদের সাথে থাকার ঘোষণা দিয়েছেন, তো এই দুইটা বিষয় নিয়ে শুরুতে আপনার কাছ থেকে আমি আজকের আলোচনা শুরু করতে চাইব।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। জি মাশাআল্লাহ, আমার লিয়াকত ভাই, ফাজাইলে সাহাবা ওয়া আহলে বাইত
জি
স্পেশাল ট্রান্সমিশন জারি আছে মাশাআল্লাহ। তো অনুষ্ঠানের নামটাই এমন মুবারকপূর্ণ যে ফাজাইলে সাহাবা ওয়া আহলে বাইত। তো বিশেষ করে আহলে বাইতে আতহারকে মহব্বত করা, এটা ইমানের অংশ। সাহাবা ইকরামকে সম্মান করা, এটাও ইমানের অংশ। তো এটা ইমানের সাথে অতপ্রোতভাবে জড়িত, এবং এই দুইটা জায়গায় যদি পূর্ণতা থাকে, আল্লাহ তাআলার খফ, আল্লাহ তাআলার মহব্বত, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি পূর্ণ মহব্বত, সাথে আহলে বাইতে আতহারের প্রতি মহব্বত এবং সাহাবা ইকরামের সম্মান, এই সবগুলো যদি ঠিক থাকে তাহলে একজন মুমিন পরিপূর্ণ, তার ইমান কামিল হবে এবং সে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি তার নসিব হবে। তো বিশেষ করে মহরম এর মোবারক মাস চলমান রয়েছে, আমি প্রথমেই অত্যন্ত শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে স্মরণ করব 61 হিজরিতে কারবালার প্রান্তরে আমার নবীজির প্রিয় দহিত্র নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যিনি জান্নাতি যুবকদের সর্দার, আহলে বাইতে আতহারের যে সকল সদস্যরা, পরিবারবর্গ এবং অন্যান্য যারা কারবালার ময়দানে শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি, কারণ ইনাদের কুরবানি, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং ইনার সাথীরা নিজের জানকে কুরবান করেছেন ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামকে পুনর্জীবিত করার জন্য, এবং হকের পক্ষে থেকে মিথ্যা পক্ষে না যাওয়া, মানে এটা কিয়ামত পর্যন্ত একটা দৃষ্টান্ত স্থাপন হয়ে গিয়েছে যে মানুষ যদি বলে যে হকের পক্ষে থাকা কঠিন, মিথ্যার পক্ষে যদি চলে যায় তাহলে জান বাঁচবে, সম্মান পাওয়া যাবে, কিন্তু না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এটা স্থাপন করেছেন,
প্রমাণ করেছেন
যে হকের পক্ষে থাকলেই বিজয়ী এবং যারা মিথ্যার পক্ষে থাকবে তারা ধ্বংসের পথে।
যদি বা হকের পক্ষে থাকার কারণে সাময়িক একটি পরীক্ষার সম্মুখীন হতে হয়, কিন্তু যুগের পর যুগ সেই মানুষটাকে বা যিনি হকের পক্ষে থাকে সেই মানুষটাকে আজীবন স্মরণ করা হয়
এবং তারাই হচ্ছে বিজয়ী।
সুবহানাল্লাহ।
তো এটা ইসলামের জন্য অনেক বড় একটি ত্যাগ ছিল, ইসলামের ইতিহাসে কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা এই শাহাদাতকে স্মরণ করবে। এবার আমাদের আজকে প্রসঙ্গে চলে আসি মাশাআল্লাহ, যে সাহাবা ইকরাম। তো সাহাবা ইকরাম কারা? লিয়াকত ভাই, তিনটি বৈশিষ্ট্য যাদের মধ্যে রয়েছে তারা সাহাবা,
সাহাবি।
তিনটি বৈশিষ্ট্য, এক নম্বর হচ্ছে যে ইমান আনয়ন করা, দুই নম্বর হচ্ছে যে আমার নবীজিকে স্বচক্ষে দেখা, আমার নবীর সাক্ষাৎ যারা লাভ করেছে, এবং তিন নম্বর হচ্ছে যে ইমানের সহিত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
অর্থাৎ আলটিমেটলি হচ্ছে ইমানের হালতে নবী পাকের দিদার করা এবং ইমানের হালতেই
দুনিয়া থেকে নেওয়া, ইনিই হচ্ছেন সাহাবী।
সুবহানাল্লাহ।
তো দেখেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সময় আবু জেহেল ছিল, সে আমার নবীজিকে দেখেছে কিন্তু সে ইমান আনয়ন করেনি, তাহলে সে সাহাবি না। তো যারা আমার নবীজিকে দেখেছেন, ইমান আনয়ন করেছেন এবং ইমানের সহিত দুনিয়া থেকে গিয়েছেন তারা হচ্ছেন সাহাবি। আর সাহাবি যারা আল্লাহ নবীর সাহাবি যাদের মর্যাদা পেয়ে গিয়েছেন তারা সবাই জান্নাতি। আমার নবীর সকল সাহাবি জান্নাতি জান্নাতি।
পক্ষান্তরে যদি আমরা দেখি ওয়াইসাল কারনি,
জি মর্যাদা সম্পর্কে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসে মোবারকা আমার নবী ইরশাদ করছেন, তোমরা আমার সাহাবিকে গালি দিও না, তোমরা আমার সাহাবিকে গালি দিও না। তোমরা কেউ যদি উহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো, তবুও আমার সাহাবাদের এক মুষ্টি দানের সমান হবে না। তো সাহাবাদের শান মান মর্যাদা কেমন, তো এখান থেকে আমাদের বোঝা উচিত যে আমাদের প্রত্যেকেরই উচিত যে আল্লাহ নবী সাহাবাদেরকে মহব্বত করা, সম্মান করা, ইজ্জত করা। কারণ ইনাদের যে অবদান ইসলামের জন্য, ইনারা তাদের জীবন বিসর্জন দিয়েছেন, তাদের ঘর ছেড়েছেন, তাদের বাড়ি ছেড়েছেন, তারা হিজরত করেছেন, না তো ইনাদের সাথে কোনো তুলনা হয় না।
আসলে কেনই বা ওনাদের মানে ফজিলত অনেক বেশি হবে না, ওনারা ওই সময় মুসলমান হয়েছেন যে সময় মুসলমান প্রকাশ করাটাই খাতরা ছিল,
খাতরা ছিল
যে আমি মুসলমান এটা বলাটাই খাতরা ছিল, ভয়ের ছিল,
বিপদ ছিল। জি জি, সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যার অনুবাদ অনেকটা এরকম, আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা অগ্রগামী ও প্রথম এবং যারা তাদেরকে উত্তম রূপে অনুসরণ করেছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সাহাবাদের শান তুলে ধরেছেন যে সাহাবাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, আল্লাহ তাআলার ঘোষণা সাহাবাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং সাহাবারও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট।
বেশক,
তো এখানে আবার কয়েকটা ক্যাটাগরি তুলে ধরা হয়েছে এতের মধ্যে, যে যারা প্রথম ইসলাম গ্রহণ করেছেন, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা যারা প্রথম ইসলাম গ্রহণ করেছেন ইনাদের সম্মান আরো উপরে।
জি, সাবিকিন আউয়ালিন বলা হয়,
সাবিকিন আউয়ালিন, ইনাদের সম্মান আরো উপরে। এরপরে যারা আনসার সাহাবা, যারা মুহাজির সাহাবা, ইনাদের কথাও জিকির এসেছে।
আল্লাহু আকবার,
তো ইনাদের সম্মান কেমন না, তো বলা হচ্ছে ইনারা আল্লাহ তাআলা বলছেন যারা সিদ্দিকিন, যারা সোহাদা, যারা শহীদ নবীগণ, ইনাদের সাথে জান্নাতে অবস্থান। তো সাহাবাদের মধ্যে সিদ্দিকিন আছেন, সাহাবাদের মধ্যে শহীদ আছেন, সাহাবাদের মধ্যে সালেহীন আছেন। যদি বলি সাদিকিন যারা, না সিদ্দিকিন যারা, সিদ্দিকিনের আউয়াল জামাত সাহাবাদের মধ্যে আছে। শহীদদের মধ্যে যদি দেখি তাহলে শহীদের আউয়াল জামাত, শ্রেষ্ঠ জামাত সাহাবিদের মধ্যে আছে। যদি বলা হয় ইবাদত গুজার, পরহেজগার, না ইনাদের পরহেজগারদের যদি দেখা যায় তাহলে ইনাদের মধ্যে আউয়াল জামাত, সবচেয়ে শ্রেষ্ঠ জামাত সাহাবিদের মধ্যে রয়েছে।
হুজুর সাহাবীরা তো টোটাল প্যাকেজ অফ দিন, দিনের সমস্ত কিছু ওনাদের মধ্যে ছিল, সব কিছু প্যাকেজ ওনাদের মধ্যে, সেটা ইবাদত হোক, রিয়াজত হোক, যুদ্ধ হোক, হ্যাঁ দিনের জন্য কুরবানি হোক, সব কিছু।
তো দিনের যা যা প্রয়োজন, হ্যাঁ তো ইমান, আকীদা, আমল
সবকিছু
ইনাদের মধ্যে পরিপূর্ণ ছিল, যে কারণে ইনারা হচ্ছেন এবং আল্লাহ তাআলা ইনাদেরকে কুরআনের ইনাদের শানে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তো ইনাদের শান মান আল্লাহ তাআলা,
জি, যদি আমরা হুজুর শুরুতেই,
জি,
সেই মহান সাহাবী মুয়াজ্জিনে রাসূল যাকে বলা হয়,
সুবহানাল্লাহ,
যার আজানে মদিনার অলি গলি গুঞ্জিত হতো,
জি,
যার আজানে মক্কার অলি গলি ধ্বনিত হতো,
জি,
তো সেই মুয়াজ্জিনে রাসূল বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যদি আমরা দেখি, তো উনি ফজিলতওয়ালা কেন হবে না, কোন সময়ে উনি ইমান গ্রহণ করেছেন, কোন সময়ে ইসলাম গ্রহণ করেছেন, আর এর কারণে কি কি সহ্য ওনাকে করতে হয়েছে।
লিয়াকত ভাই, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর শান কেমন দেখেন, যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন,
হ্যাঁ,
সেখানে জান্নাতে যে পদধ্বনি, অর্থাৎ বিলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে হাঁটছেন, ইনার পদধ্বনি জান্নাতে শোনা
যাচ্ছে,
কেমন শান আল্লাহ তাআলা দিয়েছে,
সুবহানাল্লাহ।
তো বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন তিনি যেই ওনার মুনিবের আন্ডারে ছিলেন, সে যখন
গোলাম ছিল,
গোলাম ছিল, তো ইনি গোলাম থাকা অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইমান আনয়ন করলেন। তো তার মুনিব বলছে যে তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো, তোমাকে আমি সব কিছু দিব,
জি,
হ্যাঁ, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইমান আমি ত্যাগ করবো না, আমি দিন ছাড়বো না, আমি আল্লাহর উপর ইমান এনেছি, আমার নবীর উপর ইমান এনেছি, আমি সেটা ত্যাগ করবো না। তো যখন বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইনি ইমান ত্যাগ করবে না, তখন সে আরও জুলুম বাড়িয়ে দিল। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে সেই মরুভূমির সেই গরম বালির মধ্যে তাকে শুইয়ে ওনার বুকের উপর পাথর চাপা দিয়ে সেখানে টেনে নিয়ে যাওয়া, এমন কষ্ট দেওয়া হয়েছে, শুধু বলছে যে তুমি ইমান ত্যাগ করো, তুমি আমাদের যে প্রভু আছে তার নাম নাও। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু কী বলছেন, আহাদ আহাদ,
আল্লাহ এক,
আল্লাহ এক। কেমন তাকওয়া, কেমন ইমান, কেমন ইমানের মজবুতি, আল্লাহু আকবার। হ্যাঁ, মাত্র ইমান নতুন আনছেন, কিন্তু তার মধ্যে আল্লাহ তাআলা কেমন ইমানের কেমন মজবুতি দিয়েছেন, আল্লাহু আকবার। তো ওইটা যদি স্মরণ হয় না আমাদের, যে গরম বালির মধ্যে খালি গায়ে তাকে এইভাবে শুয়ে রাখা, তার উপর পাথর চাপা দেওয়া, তার উপর টান দেওয়া, না এমন কঠিন পরীক্ষা, এমন কঠিন জুলুম করা হচ্ছে, তারপরও আল্লাহর যে প্রতি যে ইমান, আল্লাহ আহাদ আহাদ,
আল্লাহ তাআলা এক, আল্লাহ
তাআলা এক, তার মুখ থেকে এটাই বের হয়েছে, আল্লাহু আকবার। কিন্তু ইমান ত্যাগ করেনি, কেমন ফজিলত।
আমরা উযুর সামান্য কারণে অনেক সময় দেখা যায়, অনেকে যারা অ্যাব্রোডে যায়,
জি জি জি,
ভালো কোনো কান্ট্রিতে যায়, তো সেখানে অনেক সময় নিজের ধর্মকে পরিবর্তন করলে ভালো কিছু পাওয়া যায়,
এরকম আছে,
এরকম অনেক জায়গা আছে। তো দেখা যায় যে অনেকে শুধুমাত্র ভালো ফ্যাসিলিটি পাওয়ার জন্য, লাইফকে সেটেল করার জন্য নিজের ধর্ম পর্যন্ত পরিবর্তন করে ফেলে। সে বলে, আরে আমার অন্তরে তো ইসলাম আছে, কাগজে কলমে না থাকলে সমস্যা কি? তো যে কাগজে কলমে ইসলামকে ত্যাগ করে ফেলছে সামান্য দুনিয়াকে পাওয়ার জন্য, আর সেখানে
যেটা
বলছিলেন ইমান অর্থাৎ প্রকাশ না করা, তো বলছেন ইমান তো প্রকাশেরই বিষয়, প্রকাশ্য। যদি বলছেন যদি কারো অন্তরে ইসলাম থাকে কিন্তু সে প্রকাশ না করে, কিন্তু সে বাহ্যিকভাবে শরিয়া মোতাবেক সে মুসলিম হবে না,
আল্লাহু আকবার,
তার ফয়সালা আল্লাহ তাআলার নিকট। অর্থাৎ যে ইসলামকে গোপন রাখবে, সে মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সে সেটা প্রকাশ করেনি, তো সেটা আল্লাহ এবং তার নিকট মুআমেলা থেকে যাবে, শরিয়তে এর কোনো ফয়সালা হবে না। অর্থাৎ তার কবর ইসলামিক শরিয়া মোতাবেক তার কবর দেওয়া হবে না,
আল্লাহু আকবার,
তার কাফন দাফন হবে না। যদি কোনো ব্যক্তি ইসলাম মনে মনে গ্রহণ করে কিন্তু সেটাকে প্রকাশ
না করে, জি জি,
এখান থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত, যারা সামান্য কারণে দুনিয়াবি সামান্য স্বার্থ হাসিলের জন্য,
বিভিন্ন
পদ পদবীর জন্য তাদের যে ইসলামের যে পরিচয় তারা সেটা গোপন করে, না তো এখান থেকে ইমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা আমরা না করি, আমরা সাহাবিয়ে রাসূলদের জীবনী পড়ে ইনাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে আমাদেরকে কিভাবে চলতে হবে। সাথে সাথে আরেকজনের জিকির না করলেই নয়,
সাহাবিদের
মধ্যে, জি, সাহাবিদের মধ্যে যিনি প্রথম শহীদ হয়েছেন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ইনি একজন মহিলা সাহাবি ছিলেন। দেখেন ইসলামে মহিলাদের, ইসলামী বোনদের, মহিলাদের কেমন অবদান, না ইসলামে প্রথম শহীদ হচ্ছেন একজন মহিলা, ইমান আনয়নের কারণে তাকে যেই তার উপর যে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তাকে বর্ষার আঘাতে তীর দিয়ে তাকে যেভাবে আহত করে তাকে শহীদ করা হয়েছে, কিন্তু তিনি ইমান ত্যাগ করেনি। আমাদের যারা মা বোন আছে, আমাদের যারা যারা ইসলামী বোন আছে, তো তাদেরকে শিক্ষা নেওয়া উচিত, তাদেরও কিন্তু ইসলামের জন্য কিছু করার আছে। বর্তমান সময়ে এই প্রেক্ষাপটে, এই ফিতনা ফেসাদের যুগে আমাদের মা বোনরা ইসলামের জন্য যদি,
এখন তো হুজুর আর যুদ্ধের সেই হালত নেই,
যুদ্ধের হালত নেই,
এখন তো যুদ্ধের আর সেই অবস্থা নেই যে ইসলামের জন্য যুদ্ধ করতে হবে,
এখন আসল যুদ্ধ,
কিন্তু আসল যুদ্ধ হচ্ছে নিজের নফসের সাথে। যদি এখনকার যারা মা বোনরা আছে, ওনারা যদি শরিয়া মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করে, এটাই হচ্ছে ওনাদের জন্য সবচেয়ে বড় যুদ্ধ,
জি জি,
সবচেয়ে বড় যুদ্ধ। আর এটাতে যদি কেউ কামিয়াব হয়ে যায়, তাহলে তার দুনিয়া এবং আখিরাত কামিয়াব হয়ে যাবে। তো মাশাআল্লাহ আপনি বলেছেন আমাদেরকে যে দুইজন সাহাবি এবং সাহাবিয়ার ব্যাপারে আমরা শুনেছি, যে বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য কেমন কুরবানি দিয়েছেন এবং ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছেন একজন মহিলা, একজন নারী। তো আমরা যদি চাই যে আসলে দেখেন কিছু পাওয়ার জন্য কিছু ত্যাগ করতে হয়, বড় কিছু হাসিল করার জন্য বড় কিছু ত্যাগ করতে হয়। তো সাহাবিরা কিন্তু এমনিতেই সাহাবি হয়নি, তারা ইমান এনে বসে থাকে নাই, আর এত ফজিলতওয়ালা এমনিতেই হয় নাই, ওনারা কুরবানি দিয়েছেন, কেউ নিজের জানকে কুরবানি দিয়েছেন, কেউ নিজের মালকে কুরবানি দিয়েছেন, হ্যাঁ কেউ বাস নিজের পুরো ফ্যামিলিকেই কুরবান করে দিয়েছেন। হ্যাঁ, অনেক সাহাবিদের ব্যাপারে এসেছে না, মাত্র সদ্য বিবাহ হয়েছে, যুদ্ধের জন্য ডাক এসেছে, চলে গিয়েছে, হ্যাঁ নিজের ঘর থেকেই বিবিকে রেখে চলে গিয়েছে। তো এই কুরবানিগুলোর কারণেই তো ফজিলতওয়ালা হয়েছে না সাহাবিরা। আজকে যদি আমরা দেখি যে আমাদের কাছে দিনের জন্য সময় নেই, আমাদের জন্য কুরবানি দেওয়ার জন্য কোনো মন মানসিকতা নেই, বাস আমার ফ্যামিলি আছে, আমার জব আছে, আমার ব্যবসা আছে, এগুলাই বাস, এগুলো করে আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু দিনের জন্য কিছু করা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে শান শওকতওয়ালা জীবন এখতিয়ার করতে পারতেন, উনি বেছে নিতে পারতেন যে আমি আরামায়েশে জীবন যাপন করব না, উনি দিনের জন্য কষ্ট করেছেন। কেমন কষ্ট? পাথরের আঘাত সহ্য করেছেন। কেমন কষ্ট? রক্তাক্ত শরীর হয়েছে ওনার, কিন্তু এরপরও দিনকে উনি বাস প্রচার প্রসার করার জন্য নিজের জীবনকে সারা জীবন উনি এই কাজেই অতিবাহিত করেছেন। আল্লাহ পাক আমাদেরকেও যে ফজিলত সাহাবিদের আমরা শুনছি, যে কুরবানি ওনাদের আমরা শুনছি, এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। হাসান মাদানী ভাই আছেন, আমরা যদি অন্য সাহাবায়ে কেরামদের ব্যাপারে দেখি, তন্মধ্যে মানে যার আলোচনা একটু বেশি হয় তিনি হচ্ছেন হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি অনেক ফজিলতওয়ালা সাহাবি। এবং কেন ফজিলতওয়ালা সাহাবি? একটা হচ্ছে যে ওনার কাছ থেকে অনেক বেশি রেওয়ায়াত এসেছে, হাদিসে পাকের রেওয়ায়াত ওনার কাছ থেকে এসেছে, এবং আমরা দেখেছি যে ক্ষুধার তাড়নায়, হ্যাঁ ক্ষুধার তাড়নায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারেই বসেছিলেন, কারো কাছে চাননি যে আমাকে দেন, শুধু চেয়েছিলেন কার কাছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে আমার নবী কখন আমার উপর দয়া করবে। অনেক বেশি মহাব্বত করতেন এবং আসহাবে সুফফার মধ্যেও অন্তর্ভুক্ত ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ব্যাপারে একটু আলোচনা আপনার কাছ থেকে শুনবে এবং আরেকজন সাহাবির ব্যাপারে একসাথে শুনবো, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনার ব্যাপারেও রেওয়ায়েত এসেছে, যে ওনার ইরশাদাত এসেছে যে উনি 70টা সূরা নবীর মুখ থেকে শিখেছেন। তো কোরআনের প্রতি এমন মহাব্বত ওনাদের ছিল। তো এই দুই সাহাবির ব্যাপারে কিছু আলোচনা আপনার কাছ থেকে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দর আলোচনা শুনছিলাম যে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান সম্পর্কে। আসলে এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়, আর একটি বিষয় অত্যন্ত ক্লিয়ারভাবে আমরা বোঝা দরকার যে ইমানকে যদি আমরা লিয়াকত বা একটা বডি ধরি, ইমানকে যদি আমরা একটা বডি হিসেবে ধরি, তো সাহাবাই কেরাম এবং আহলে বাইত হলেন সেই শরীরের গুরুত্বপূর্ণ অংশ।
হ্যাঁ,
যেমন আপনি মাথা ছাড়া আপনি একটা বডি, একটা মানুষ পরিপূর্ণ হতে পারে না, তদ্রূপ আপনি সাহাবাই কেরাম ছাড়া, আহলে বাইত ছাড়া আপনি পরিপূর্ণ ইমান।
মাথা ছাড়া তো যতবারই হাঁটবেন হোঁচট খেয়ে পড়ে যাবেন,
মানুষই তিনি হাঁটতেই পারবে না। যার মাথা থাকবে না তার মধ্যে সে একজন পরিপূর্ণ মানুষই হতে পারে না, তার মধ্যে জান থাকবে না। তো এত গুরুত্বপূর্ণ বিষয় এবং এত এত গুরুত্ব রাখেন সাহাবাই কেরাম এবং আহলে বাইত, কেন রাখবেন না? ইসলামের ফাউন্ডার, ইসলামের জন্য তিনারা নিজেদের সব বিসর্জন
সব কুরবান করেছেন।
আপনি একজন সাহাবী যিনি বললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা দেখি তিনি সবচেয়ে বেশি হাদিস শরীফ রেওয়ায়ত করেছেন। আচ্ছা, এত সহজে? অর্থাৎ সবচেয়ে বেশি হাদিস শরীফ রেওয়ায়ত করেছেন মানে উনি সবচেয়ে বেশি সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সান্নিধ্যে দিয়েছেন,
সহবত ছিলেন।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্নিধ্য যিনি সবচেয়ে বেশি দিয়েছেন, তিনার অবস্থা কেমন হবে জানেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক যে কোনো একজন সাহাবী রাসূল বলছেন, হুজুর আমি আপনাকে ভালোবাসি। যে চিন্তা করে দেখুন, আপনি আমাকে ভালোবাসেন? জি হুজুর, আমি আপনাকে ভালোবাসি। বলছেন, আমাকে যে ভালোবাসে তার দিকে দুঃখ দুর্দশা মুসিবত এবং বিপদ আপদ অভাব এবার এমনভাবে আসবে, বলছেন যেভাবে বৃষ্টির পানি পাহাড় থেকে খুব দ্রুত গতিতে নিচে নেমে আসে, বলছেন এভাবে তোমার দিকে বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবতগুলো আসবে। বাস্তব এই বিপদ আপদ বালা মুসিবত মুসিবতের সম্মুখীন সাহাবায়ে কেরাম হয়েছে। যদি আপনি বাস্তবিক দৃষ্টিতে দেখেন, দেখেন আমরা মুসলমান হওয়ার কারণে আমাদেরকে কেউ একটি পাথর কখনো আমাদের গায়ে মারেনি, কিন্তু সাহাবায়ে কেরাম এমন ব্যক্তিত্ব, তিনারা ইসলাম আনার শুধু ইসলাম, অন্য কোনো কারণ নয়, তিনাদের সাথে অমুসলিমদের সাথে শত্রুতা, ইনারা কষ্ট সহ্য করেছেন, জান বিসর্জন দিয়েছেন, শহীদ হয়েছেন। ওনাদের সাথে অমুসলিমদের সাথে শত্রুতা কি? শুধু একটাই,
ইসলাম,
ইসলাম। এবং এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তিনারা যা যা করার সব করেছেন। সাহাবী রসুল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তিনার কষ্ট, তিনার অবস্থা মানে এমন ছিল যে একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, কি হয়েছে তোমার, তুমি কেন এখানে এসেছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্ষুধা লেগেছে। আল্লাহু আকবার, বলছেন ক্ষুধা লেগেছে। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি খেজুর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, তিনি একটি খেলেন, একটি পকেটে রেখে দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পুনরায় ওনাকে প্রশ্ন করলেন যে হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি খেজুরগুলো কি করেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি আমি খেয়েছি আর একটি পকেটে রেখে দিয়েছি। বুঝলেন, একটি কার জন্য? বললেন, আমার আম্মু তো কিছু খায়নি। আমার মাও তো ক্ষুধার্ত, আল্লাহ একটু চিন্তা করে দেখেন, এই যদি গরিবী হালত আমাদের আসে তাহলে আমরা কি আদৌ ইলমি দিন শিখব? আদৌ কি আমাদের মধ্যে ইলমি দিনকে সামনে নিয়ে যাওয়ার সেই চিন্তা আছে? আজকে সামান্য অনেক সময় দেখা যায় যে আপনার সন্তানকে ইলমি দিন শেখানোর দিকে আপনি যাচ্ছেন না কেন? এর মেন রিজন দেখবেন দুনিয়া, সন্তান, সন্তান কোরআন শিখলো কি শিখলো না, যাক একবার কষ্ট করে শিখিয়েছি, এবং সে যে পড়তে পারে না, সে যে পড়ছে না, এটা তেলাওয়াত করছে না, বুঝতেছে না, বুঝার চেষ্টাও করছে না, আমাদের ফ্যামিলির মেম্বার হিসেবে, অভিভাবক হিসেবে কোনো মাথা ব্যথা নেই, কোনো ধরনের টেনশন নেই। কারণ কি? রিজন হলো দুনিয়া, কারণ কোরআন দিয়ে সে দুনিয়া পাচ্ছেন। কোরআন শিখলে তো কোথাও ভালো চাকরি হবে না, যদি আমাদের কোথাও এমন হতো যে আপনাকে এই ভালো পোস্টে যেতে হলে আপনার তেলাওয়াত শুদ্ধ থাকতে হবে,
তাহলে তো অনেক ফেল হয়ে যেত।
তাহলে তো আপনি দেখতেন যে নিগরানের সূরা ইবনে আত্তারি বলছেন যে আজকে যদি আপনি ইমামদের বেতন লাখ টাকা করে দেন, বলছেন ইসলামিক লাইনে যারা আছে এদের বেতন যদি আপনি লাখ টাকা করে দেন, তো যেভাবে আজকে দেখছেন নামি দামি স্কুলগুলোর সামনে মানুষ সিরিয়াল ধরে বসে আছে, তো বলতেন মাদ্রাসাগুলোর মধ্যে সেভাবে সিরিয়াল ধরে বসে থাকে। আর সাহাবায়ে কেরাম হলেন এমন ব্যক্তিত্ব যিনারা কোনো ধরনের দুনিয়া নয়, বরং শুধু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই দুনিয়াকে ত্যাগ করেছেন। ইলমকে আজকে আমাদের পর্যন্ত, এখান পর্যন্ত আসার জন্য তিনারা নিজেদের ঘর, বাড়ি, পরিবার, পরিজন, নিজের সর্বোচ্চ বিলিয়ে দিয়ে, সর্বোচ্চ এবং সব বিলিয়ে দিয়ে ইসলামকে জিন্দা রেখেছেন। সাহাবি রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা তো ক্ষুধার্ত, বললেন টেনশন নাই, তুমি এটাও খেয়ে নাও, তোমার মায়ের জন্য আরো দুইটা দিচ্ছি। একটু গরিবী হালত এবং তিনাদের ক্ষুধার অবস্থা দেখুন। সাহাবি রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মাঝে মাঝে দেখতাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারাকের মাঝে মাঝে আমি পড়ে আছি। অর্থাৎ বলছেন ক্ষুধার কারণে আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছি, পড়ে রয়েছি। আল্লাহ ত্যাগ দেখো, ইনাদেরকে সাহাবি বলে, সাহাবি কাকে বলে, ইনাদের মর্যাদা হবে না কেন? যেই ত্যাগ তিনারা দিয়েছেন, আপনি আসুন দুনিয়াবী ক্ষেত্রে দেখেন, আপনি দুনিয়াবী যে কোনো সেক্টরে আপনি যদি পরিশ্রম করেন, আল্লাহ তাআলা একদিন আপনাকে একটা পর্যায়ে নিয়ে যায়। তো যখন আপনি পর্যায়ে যান, মানুষ স্বীকৃতি দেবে, আসলে লোকটা কষ্ট করেছে এখানে আসার জন্য, হ্যাঁ সে বিসিএস ক্যাডার হওয়ার জন্য পরিশ্রম করেছে, পরিশ্রম ছাড়া তো হয়নি। তো সাহাবি যিনারা হয়েছেন বিনা পরিশ্রমে হয়ে যাননি, অর্থাৎ ইনাদের অনেক ত্যাগ রয়েছে। আবার যদি কেউ বিনা পরিশ্রমে, অর্থাৎ শুধু সাহাবিয়াতের লকব যদি কারো লাগে, তাদের শান্ত আমরা শুনলাম যে আমরা যদি মুঠোয় মুঠোয় নয় বরং উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ ব্যয় করে দেই, তো তিনাদের এক মুষ্টি দানের সমতুল্য আমাদের উহুদ পাহাড় স্বর্ণ দান করা হবে না।
শুধু তাই নয় হুজুর, তাদের একবার জিকিরের সওয়াব আমরা সারা জিন্দেগির আমল করলো তা কখনো সেই সমপর্যায়ে হবে না।
দেখো তো এটা মূল কারণ কি, মূল রিজন হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারা জিয়ারত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারা জিয়ারত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। যে সাহাবি রসুলগণ কিছুদিন আগেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের ইখতিয়ার, দরবার ইখতিয়ার না করার আগেও তিনাদের এত মর্যাদা ছিল না, যখনই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে আসলেন তিনাদের শান কেমন আলা মকামের হয়েছেন। একজন শায়ের ওনার শেরের মধ্যে বলছেন যে রখ দিয়ে সরকার কে কদমো পে সুলতানোঁ নে সর, বলছেন যে পৃথিবীর বড় বড় বাদশারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় এসে মাথা ঝুঁকিয়ে আছে, কি পেয়েছে তারা? উনি ওনার শেরের মধ্যে বলছেন রখ দিয়ে সরকার কে কদমো পে সুলতানোঁ নে সর,
জি জি
রখ দিয়ে সরকার কে কদমো পে সুলতানোঁ নে সর, সরওয়ার কোনো মকা কি, সরওয়ার কোনো মকা কি সাদগি আছি লাগি, সরওয়ার কোনো মকা কি সাদগি আছি লাগি।
সুবহানাল্লাহ,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাদাসিধা জীবন যাপন যা আমাদের স্ক্রিনের মাধ্যমে বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম ওনারা দিনকে প্রাধান্য দেওয়ার কারণে এবং এই দিনের জন্য নিজেদের সব, আজকে আমাদের আমাদের সমস্যা কোথায়? কারণ আমাদের ফিউচার হলো দুনিয়া, কিন্তু সাহাবায়ে কেরামের একমাত্র ফিউচার ছিল আখিরাত এবং ইসলাম। ওনারা এটাই চাইতেন যে আমাদের জীবদ্দশায় যেন ইসলামকে আমরা ভালো ভালা এবং উচ্চ মকামে দেখি, এবং এটার জন্য ওনারা ওনাদের জান প্রাণ সব দিয়েছেন। এবং আরেকজন সাহাবি রসুল, উনি কোরআন মাজিদ সাহাবা একরামের একটা অভ্যাস ছিলেন, উনি বলছেন আমি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 70টি প্রায় আমি সুরা শিখেছি, কোরআন শিখেছি। কারণ কি জানেন? তো উনি সাহাবি রসুল বলছেন যে আমরা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোরআনকে এভাবে শিখতাম, আগে এই কোরআনকে আমরা এর এর অর্থ এর মর্মকে আমরা অনুধাবন করতাম এবং নিজের বাস্তব জীবনে সেটাকে বাস্তবায়ন করতাম, এরপর আরও 10টি আয়াত শিখতাম। 10টি আয়াত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখেছেন 70টি। আপনি তো বলবেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তো একসাথে অনেকগুলো আয়াত অনেকগুলো সুরাও শিখতে পারতো, তো এত কম কেন? তো বলছেন যে সাহাবি রসুলগণ এমন ছিলেন যে তিনার আগে 10টি আয়াত প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বুঝে নিতেন। কারণ কোরআনকে আপনি বুঝতে হলে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া বুঝবেন না, কারণ প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া এই কোরআনকে আপনি কোনো অবস্থায় কোনোভাবেই বুঝবেন না। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার হলো এমন দরবার, এইখান ছাড়া এই দরবারে কবুলিয়ত ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না, আপনি সব জায়গায় রিজেক্ট। কারণ একজন শায়ের ওনার শেরের মধ্যে খুব সুন্দর বলেছেন, বা খোদা খোদা কা ইহি হে দর নহি অর কোই মফর মকর, জো ওয়াহা সে হো ইহি আকে হো, জো ইহা নহি ওয়ো ওয়াহা নহি। বলছেন যে আল্লাহ তাআলার দরবারে উচ্চ মকাম পেতে চায়, তো সে যেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে আসে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে তিনি যদি স্বীকৃতি পেয়ে যান, তো আল্লাহ তাআলার দরবারে তার উচ্চ মকাম রয়েছে। হুজুরকে ছাড়া কোনো মকাম কোনো মর্তবা কারো অর্জন হতে পারে না। তো সাহাবী রসুলগণ এমন ছিলেন যে তিনারা কোরআনের জন্য তিনারা নিজেদের জান প্রাণ সব বিসর্জন দিয়েছেন, এবং কোরআনকে প্রত্যেকটি শব্দ শব্দ এবং প্রত্যেকটি অর্থ নিজেদের বাস্তব জীবনে বাস্তবায়ন করেছেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এজন্যই তারা সাহাবী হয়েছে। আচ্ছা, রিওয়ায়েতের মধ্যে এটাও এসেছে না কিতাবের মধ্যে যে মাত্র ঈমান আনলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, হুজুর পাকের দিদার করলো এবং মানে এক ওয়াক্ত নামাজও পড়লো না, আবার ইন্তেকাল করলো, ওনারাও তো সাহাবিয়তের মর্যাদা পেয়েছেন না? তো দেখুন আসলে সাহাবি হওয়া এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়।
একজন ব্যক্তি বলছেন যে প্রশ্ন করলেন আল রসুল সম্পর্কে, যে কোনো একজন ব্যক্তি একজন আলিম ছিলেন, ওনার দরবারে যদি কোনো আল রসুল আসতেন তিনি উঁচু জায়গায় বসাতেন, আমি এটা দিয়ে একটা উদাহরণ দিচ্ছি, উঁচু জায়গায় বসাতেন। তো ওনার দরবারে একদিন উচ্চ শিক্ষিত একজন ব্যক্তি আসলেন এবং এসে তিনিও বসলেন, এর মধ্যে একজন আল রসুল আসলেন ওই আলিমের দরবারে, ওই আলিম ওই আল রসুলকে উঁচু জায়গায় বসালেন। এতে যিনি উচ্চ শিক্ষিত ব্যক্তি ছিলেন ওই আলিমের দরবারে যিনি এসেছেন তিনি একটু মনোক্ষুণ্ণ হলেন এবং তিনি বলেও ফেললেন মুখ দিয়ে যে আসলে এমন আলিম একজন উচ্চ শিক্ষিত ব্যক্তিকে নিচে বসিয়ে আল রসুলকে উপরে বসিয়েছেন। তখন তিনি এই বিষয়টা বুঝে ওই আলিম ওই শিক্ষিত ব্যক্তিকে প্রশ্ন করলেন যে আপনার ছেলে কি করে, বলছে পড়াশোনা করে, কি বিষয় নিয়ে পড়ে, এগুলো নিয়ে পড়ে, তা আপনার ছেলেকে কি আপনি আল রসুল বানাতে পারলেন না? প্রশ্ন করছেন ওই উচ্চ শিক্ষিতকে, আপনি কি আপনার সন্তানকে আল রসুল বানাতে পারলেন না? তো বললেন আলিম সাহেব আপনি কি বলছেন, আল রসুল কি চাইলে বানানো যায়? আল রসুল কি
চাইলেই
বানানো যায়? তো বললেন যেহেতু আল রসুল চাইলে বানানো যায় না, এই জন্য উঁচু জায়গা চাইলেও পাওয়া যায় না, কারণ এটা তাকদীরের বিষয়। হ্যাঁ, তাকদীরে থাকতে হবে, এটা নসিবে থাকতে হবে। তো যারা সাহাবি রসুল হয়েছেন যাদের নসিবে এসেছে, তো তিনাদের সাথে কারো তুলনা হবে না, কারণ সাহাবি রসুল আপনি কি চাইলে হতে পারবেন
না, আর চাইলেও হওয়া যাবে না, এবং তাদের ব্যাপারে কোনো বিদ্বেষও রাখা যাবে না। এজন্যই আমিরুল সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে স্লোগান দিয়েছেন, নবীর সকল সাহাবি জান্নাতি জান্নাতি। ইনশাআল্লাহ কালামটাও শোনার চেষ্টা করব, যদি আমাদের সাদ্দাম ভাই আমাদেরকে দয়া করে শোনায় আর কি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দর্শকের কল আছে, কলগুলো আগে আমরা নিয়ে নেই। জি, কল।
আমার নাম মোহাম্মদ ফজলুল হক, কাপাসিয়া, গাজীপুর, মাদারি জামিলে গুলিস্তান। ফয়জানে সাহাবা ওয়া আহলে বাইত অনুষ্ঠানখানি দেখছি, আমার খুবই ভালো লাগতেছে।
আচ্ছা, মাশাআল্লাহ। পরবর্তী কল।
আচ্ছা, দেওয়াটা থেকে বলছি, আমার রিয়াজুল ইসলাম, আমি একটা কালাম শুনতে চাই, আমিও যাব একদিন শোনার মদিনায়।
ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করব। পরবর্তী কল।
আচ্ছা,
কোন গজল বলেন নাই, পরবর্তী কল।
আমি চট্টগ্রাম থেকে বলছি, আসাম সুপারি, আপনাদের ছেলের আনন্দ লাগে।
মাশাআল্লাহ, পরবর্তী কল।
আমি মোহাম্মদ আরিফ রাজা আত্তারি বলছিলাম পটিয়া থেকে, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, একটা কালাম শুনতে চাচ্ছিলাম, ইয়া শাহে কারবালা, আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি।
আসুন কয়েকটা কালাম আমরা সাদাম ভাইয়ের কাছ থেকে শুনি, এবং বিশেষ করে মানকাবাতে কারবালা রিকোয়েস্ট এসেছে, এটাও একটু শোনা দিবেন।
সুলতানে কারবালার প্রতিশত সালাম হো, সুলতানে কারবালার প্রতিশত সালাম হো, নবীর প্রিয়জনের প্রতিশত সালাম হো, নবীর প্রিয়জনের প্রতিশত সালাম হো। অভিশাপ দে ফের মাঠে আঘাত পে, অভিশাপ দেনি তাই ফের মাঠে আঘাত পে, সেই ধৈর্য শীলতার প্রতি শত সালাম হো, সেই ধৈর্য শীলতার প্রতি শত সালাম হো। ফাতেমা আলী হযরত ইমাম হাসান, মা ফাতেমা আলী হযরত ইমাম হাসান, সুলতানে কারবালার প্রতিশত সালাম হো, সুলতানে কারবালার প্রতিশত সালাম হো। সাহাবা সাহাবা আমাদের সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, দুজাহান হবে না কেন যে দিওয়ানা, দুজাহান হবে না কেন যে দিওয়ানা, আকাশের উজ্জ্বল তারকা সাহাবা, সাহাবা 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 আমাদের সাহাবা, সাহাবা 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 হলেন প্রিয় নবীর সিপাহী, সকল ফুলের হলেন সুন্দর জো সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা।
মারহাবা। দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত, আলোচনা চলছিল ফাজাইলে সাহাবার উপর, আবারও শাহিদ ভাইয়ের কাছে আসব। যদি আমরা দেখি আনসার এবং মহাজিরদের সেই ভাতৃত্বের যে দৃষ্টান্ত ছিল সে সম্পর্কে একটু আপনার কাছ থেকে শুনবে, এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও মশহুর ও মারুফ বিখ্যাত সাহাবি ছিলেন, তো ওনার ব্যাপারেও একটু শুনবো আপনার কাছ থেকে।
আসলে লিয়াকত ভাই দেখেন, সাহাবাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, যে মহাব্বত, যে আন্তরিকতা, যে একে অপরের প্রতি সম্মান, শ্রদ্ধা, ত্যাগ, তো এটা এখান থেকে আমরা এটা দেখতে পারি যে সকল সাহাবা মদিনা শরীফের বাহির থেকে হিজরত করে আসছেন, তারা তাদের শহর ছেড়ে, তাদের পরিবার ছেড়ে, তাদের সহায় সম্পদ ছেড়ে হিজরত করে মদিনা শরীফে আসছেন, ইনারা হচ্ছেন মুহাজির সাহাবা। তো তখন রাসূল পাকসাল্লাম বললেন যে আনসার এবং মুহাজিদেরকে বলেন তোমরা একে অপরের ভাই, তাদের মধ্যে রাসূল পাকসাল্লাম ভ্রাতৃত্ববোধ স্থাপন করে দিলেন। তো তখন হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইনি হচ্ছেন আনসার সাহাবা, ইনি মুহাজির সাহাবা হযরত আব্দুর রহমান বিন আউফকে বলছেন তুমি আমার ভাই, আজ থেকে তুমি আমার ভাই, আমার যা সম্পদ আছে তা অর্ধেক তোমার। তিনি আরও তাকে দিচ্ছেন যে তিনি সহায় সম্পদ সব কিছু ছেড়ে আসছেন, বলতেছেন আমার দুজন স্ত্রী আছে, তুমি যদি চাও আমি আমার একজন স্ত্রীকে তালাক দিব, ইদ্দত পালন হওয়ার পরে তুমি তাকে বিবাহ করতে পারবে।
আল্লাহু আকবার!
মানে নিজের ভাইয়ের জন্য কেমন ত্যাগ,
না চেনা না জানা, হ্যাঁ,
শুধু রাসূলুল্লাহ
নবী পাকের ফরমানের উপর
যে আজ থেকে ও হচ্ছে তোমার ভাই,
তো
ভাইয়ের জন্য কেমন কুরবানি, সম্পদ দিয়ে দিচ্ছেন না। তখন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি আমার ভাই, তুমি আমাকে যা দিচ্ছ আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ, তোমার পরিবার আল্লাহ তাআলা বরকত দান করুক, আমার সেটার প্রয়োজন নাই, তুমি শুধু আমাকে বাজার দেখিয়ে দাও। হ্যাঁ, এক ভাই অফার করছে
আরেক ভাই নিয়ে নাও,
হ্যাঁ অফার করছে নিয়ে নাও, আরেক ভাই দেখেন মাশাআল্লাহ কেমন যে না, হ্যাঁ তিনি সেটা গ্রহণ করেননি, তো ইনিও কেমন। তো এটা হচ্ছে শিক্ষার, ইনাদের মাধ্যমে আমাদেরকে শিখতে হবে যে আজকে যদি আমরা এক পরিবারে থাকি, এক সমাজে থাকি, এক দেশে থাকি, এক মুসলমান অপর মুসলমান ভাই ভাই, আমরা পৃথিবীর যেই প্রান্তে থাকি এক মুসলমান অপর মুসলমান
ভাই
ভাই, তো যখন কোনো সময় কোনো মুসলমানের প্রয়োজন পড়বে আমাকে এগিয়ে যেতে হবে, যখন কোনো মুসলমান বিপদে পড়বে আমাকে সাহায্য করতে হবে, তো এক মুসলমান আরেক মুসলমানের ইজ্জতের হেফাজত করতে হবে। আজকে দুর্ভাগ্যবশত এমন সমাজ, এমন রাষ্ট্র, এমন কালচার হয়ে গিয়েছে না যে আমরা এক মুসলমান অপর মুসলমানকে কষ্ট দিচ্ছি, আমরা এক মুসলমান অপর মুসলমানের ইজ্জত হনন করছি। তো এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে একদিনের পরিচয় তিনি তার সম্পদ দিয়ে দিচ্ছেন, হ্যাঁ, আর আমরা শত দিনের পরিচয়, বছরকে বছর পরিচয় থাকার পরও যখন কোনো কিছু ত্যাগ দেবার সময় আসে তখন আমরা সে ত্যাগ না দিয়ে বরং সম্পর্ককে কী করি, নষ্ট করে ফেলি।
নিজেরটা ত্যাগ দিব তো পরের বিষয়, পরেরটা কিভাবে আগে গ্রাস করব এদিকে আমরা লেগে থাকি।
আল্লাহ তাআলা আমাদেরকে এটা থেকে হেফাজত করুন,
আমিন আমিন,
এবং সাহাবা ইকরামের জীবনী থেকে এটা শিখে যেন আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক
দান, আমিন আমিন।
আরেকজন সাহাবী রাসূল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বলছেন আমি 100টারও বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমার শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে তরবারির আঘাত নেই,
আল্লাহু আকবার,
কিন্তু আল্লাহ তাআলা আমার শাহাদাত কবুল করেননি। এটা আল্লাহ তাআলার ফয়সলা, ইনাকে শাহাদাতের মৃত্যু আল্লাহ তাআলা দেননি। ইনি শেষ বয়সে যখন মৃত্যুর পূর্ব মুহূর্তে বিছানায় শুয়ে কান্না করছেন, ইনি আফসোস করছেন যে সব কিছুই পেয়েছি কিন্তু শাহাদাতের সেই সুধাটা আমি পাইনি। কেমন তাদের তামান্না, কেমন তাদের আগ্রহ যে আল্লাহর দিনের জন্য, আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলিয়ে দেয়া, এর চাইতে বেশি বড় পাওনা আর কোনো কিছু নেই। তো ইনি বলছেন যে বিছানায় মৃত্যুবরণ করা এটা উটের মৃত্যু, এটা কিসের মৃত্যু?
উটের,
উটের মৃত্যু, কিন্তু আল্লাহর বান্দা নবীজির গুলাম তো মৃত্যুবরণ করবে ময়দানে, সে বিছানায় কেমনে মৃত্যুবরণ করছে না? তো ইনাদের দিনের প্রতি কেমন জজবা, আল্লাহর দিনকে রক্ষা করার জন্য, হিফাজত করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, নিজের জীবনকে কুরবানি দেওয়ার জন্য, শাহাদাত বরণ করার জন্য কেমন তামান্না। আর আজকে আমরা সামান্য একটু যদি দিনী কাজের জন্য একটু যদি আমাদেরকে বলা হয় তাহলে আমরা ঘর ছাড়তে পারি না, সময় ছাড়তে পারি না, কেমন। তো ইনাদের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া,
আসলে আসলে এখানে শাহিদ ভাইয়ের কাছ থেকে একটা কথা আমি টেনে নিতে চাই, সেটা হচ্ছে এই যে আমরা সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ানদের কুরবানি সম্পর্কে শুনছি যে ওনারা দিনের জন্য অনেক কুরবান করেছেন, সেটা হোক নিজের সময়, সেটা হোক নিজের সম্পদ, সেটা হোক নিজের জান। তো দাওয়াত ইসলামই আমাদেরকে বলছে যে দিনের জন্য এখন আর জান কুরবান করার সেই সময় আর নেই। হ্যাঁ, যদি আমরা কিছু কুরবান করতে চাই সেটা হচ্ছে নিজের সময়কে আমরা কুরবানি দেই, আর সম্পদ তো আছে যার যতটুকু ক্ষমতা, যার যতটুকু অ্যাবিলিটি, সেই অনুযায়ী সম্পদ দিনের জন্য কুরবানি করবে। কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা কুরবানি করতে হবে সেটা হচ্ছে নিজের সময়কে কুরবানি দেয়া। আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে দাওয়াত ইসলামী আমাদেরকে সেই সাহাবিদের স্মরণ করায়, সাহাবিদের আমলকে স্মরণ করাই সফরের মাধ্যমে। আচ্ছা, এই সময় কি কুরবানির দিকে তারা কি করবে? তারা সেখানে গিয়ে নিজের জন্য উপকার হয় এমন ইলম শিখবে, এবং যেখানে যাবে সেখানের মানুষদের উপকার হয় এমন ইলম তারা শিখাবে, অর্থাৎ নেকির দাওয়াত দিবে এবং নামাজ কালাম এগুলো ইনশাল্লাহ শিখানো হবে। সময়ও প্রায় শেষের দিকে চলে এসেছে, আমি আবারও আমাদের হাসান মাদানী ভাইয়ের কাছে যাব। আরেকজন সাহাবি রসুল যদি আমরা দেখি, আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে একটু শুনবো। এবং নবী পাকের একটি ফরমান আমরা জানি শুনি, সেটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহারি ওফাতের পর নবী পাকই ইরশাদ করেছেন যে ফিতনা হবে।
জি,
তো ওই ফিতনার সময় আমরা যাতে সাহাবীদের সুন্নাতকে আঁকড়ে ধরি, তো এই বিষয়টা সম্পর্কে আমরা এই বিষয় থেকে আমাদের জন্য কি শিক্ষা, কি শিখতে পারি আমরা, তো একটু আপনার কাছ থেকে শুনবো।
জি অবশ্যই। একজন সাহাবী রসুল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রত্যেকজন সাহাবি রসুল আল্লাহ তাআলার দরবারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিশেষ মর্যাদা রাখে।
অবশ্যই।
এবং আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আকাশের ছায়া এবং পৃথিবীর বুক, আকাশের ছায়া এবং পৃথিবীর বুক আবু যর গিফারির চেয়ে অধিক সত্যবাদী কাউকে ধারণ করেনি। অর্থাৎ এই জমিন এমন কোন সত্যবাদীকে ধারণ করেনি যিনি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো। অর্থাৎ মনে রাখবেন, প্রত্যেক সাহাবি রসুলই সত্যবাদী, কিন্তু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও মান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আলাদা করে তুলে ধরলেন যে এই জমিনের বুকে আবু যর গিফারির মতো ব্যক্তিত্ব, সত্যবাদী ব্যক্তিত্ব এই জমিনে ধারণ করেনি। এটা ওনার বিশেষত্ব, আল্লাহ ওনাকে এমন শান ও মর্যাদা দিয়েছেন। মনে রাখবেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রত্যেক সাহাবি রসুলের প্রত্যেকের জীবনী আমাদের জন্য এই ফিতনা ফাসাদের যুগে অনেক বড় গাইডলাইন হবে এবং আমাদের জন্য অনেক বড় সাহারা হবে। অনুরোধ করব আমরা সাহাবিদের জীবনী পড়ার অভ্যাস করি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন। আপনি চাইলে দাওয়াত ইসলামীর ওয়েবসাইট থেকে আপনি এই ছোট ছোট রিসালাগুলো সাহাবি রসুল সম্পর্কে অনেক চমৎকারভাবে দাওয়াত ইসলামী তুলে ধরছেন। আসুন আমরা ইলমে দিন শিখি এবং সাহাবি রসুলগণের জীবনী পড়ি, না হলে ওনাদের জীবনী যদি আমরা না পড়ি, ওনাদের ত্যাগ, ওনাদের ইসলামের জন্য ওনাদের বিসর্জন এগুলো যদি আমরা পড়ি, আমাদের উৎসাহ জাগবে, ত্যাগ দেওয়ার মন মানসিকতা সৃষ্টি হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে তোমরা আমার সুন্নত এবং আমার পর হেদায়তপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন যে তোমরা আমার সাহাবিয়ে রসুলগণের এবং যিনারা বিশেষ সাহাবি রয়েছেন ওনাদের পথকে, ওনাদের আদর্শকে আমরা যেন আঁকড়ে ধরি। তো কীভাবে আঁকড়ে ধরব? ওনাদের জীবনী যদি আমরা না পড়ি, ওনাদের বিষয় যদি আমরা না জানি, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদের জন্য অনেক সুন্দর ব্যবস্থা করেছেন জানার জন্য, বোঝার জন্য। অনুরোধ করব আসুন আমরা সাহাবি রসুলগণের জীবনী পড়ি এবং ইনাদের ত্যাগ, ওনারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে গিয়ে তিনারা কীভাবে ইসলামকে এতটুকু পর্যন্ত আনার জন্য কেমন ত্যাগ তিনারা স্বীকার করেছেন। এবং এক একজন সাহাবি রসুল বলেন, কোরআন বলেন, হাদিস বলেন, এবং প্রত্যেকটি সেক্টরে এর উন্নয়নের জন্য মানে অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনি আমরা শুরুতেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনলাম যে ইনি উপোস থেকেও, অর্থাৎ খাবার প্লাস হোক মাইনাস হোক এটা বড় বিষয় নয়, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে যাব না, এই দরবার ছাড়া যাবে না, এই দরবারের মধ্যে পড়েছিলেন। আসুন না, এমন ভালোবাসা, এমন মহাব্বত আমরাও আমাদের দিলে আনার চেষ্টা করি এবং তিনাদের পথে আমরা চলার চেষ্টা করি, যেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ নসিব।
আমিন আমিন আমিন। দর্শকবৃন্দ, আমরা যদি দেখি যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান ইলমে দ্বীনের আগ্রহী ছিলেন, তারা নিজের জীবনে সবচেয়ে বেশি যেটাকে প্রায়োরিটি দিয়েছেন যে আমাকে ইলম শিখতে হবে, দ্বীনের ইলম শিখতে হবে এবং সেটা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। তো আজকেও যদি দেখি যে আমাদের কতটুকু আগ্রহ আছে দ্বীন শেখার জন্য, আমরা নিজের সন্তানদেরকে দ্বীনের আলিম বানানোর জন্য কতটুকু আগ্রহ প্রকাশ করি। আল্লাহ পাক আমাদেরকে যা কিছু শুনেছি এর উপরে আমল করার তৌফিক দান করুক। ফজাইলে সাহাবা শুনেছি, সাহাবাদের মহব্বত অন্তরে ধারণ করার তৌফিক দান করুক। মনে রাখবেন, যারা সাহাবি সেটা কেউ কয়েক মুহূর্তের জন্য নবী পাকের দিদার পেয়েছে, এরপর ইমানের হালতে দুনিয়া থেকে গিয়েছে, উনিও কিন্তু সাহাবি। তো যারাই সাহাবি, যারাই সাহাবিদের ক্যাটাগরিতে পড়ে, মনে রাখবেন তাদেরকে মহাব্বত করা আমাদের জন্য আবশ্যক, এবং তাদের কারো ব্যাপারে কোনো ধরনের কটাক্ষ করা, বিদ্রুপ পোষণ করা এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা ইমানকে ধ্বংস করার অন্যতম কারণ হয়ে দাঁড়াবে। তো নবীর যতজন সাহাবি আছে প্রত্যেকের ব্যাপারে আমাদের ভালো ধারণা পোষণ করা এবং প্রত্যেককে জান্নাতি মনে করা, এটা আমাদের জন্য এবং একজন মুমিনের জন্য, একজন ইমানদারদের জন্য অতীব জরুরি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার উপস্থিত হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা সাহাবা, আমাদের সাহাবা নবী চাঁদ হলেন তারকা সাহাবা।